وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে একরকম বলা চলে সব কিছুই বিষাদময় মনে হবে। তো আমরা স্বাস্থ্যের প্রতি সবাই যত্নবান হব, এ কথা স্মরণ করিয়ে দিয়ে আজ আমরা হার্টের ভালভ নষ্ট হওয়া সম্পর্কিত একটি জটিল রোগ নিয়ে আলোচনা শুরু করব। কয়েকটি পর্বে এ বিষয়ে আলোচনা হবে। আমরা আলোচনা করব হার্টের ভালভ নষ্ট বা ছিদ্র হয়ে যাওয়ার বিষয়টি কি, কেন ভালভ নষ্ট হয়, কতটি ভালভ থাকে, ভালভ নষ্ট হওয়ার লক্ষণগুলো কি, নষ্ট হলে করণীয়, ভালভ প্রতিস্থাপন কোথায় করা যায়, খরচ কেমন, কতটা ঝুঁকিপূর্ণ, এক কথায় এ সম্পর্কিত যাবতীয় আলোচনা এবং এ বিষয়ক প্রশ্নের উত্তর দেয়া হবে। আর গুরুত্বপূর্ণ এ রোগটি নিয়ে কথা বলার জন্য প্রতিটি পর্বে আমাদের সাথে থাকবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ কুমার কর্মকার। বিশেষজ্ঞ এই চিকিৎসক তার অতি ব্যস্ততার মধ্যেও আমাদের স্বাস্থ্য কথার আসরে সময় দিতে রাজি হয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তো শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের সব দেশেই হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি বর্তমানে স্বাস্থ্যগত একটি জটিল ও ভয়াবহ সমস্যা বটে। শুধু তাই নয়, এটিকে রাজকীয় রোগ হিসেবে দেখতে পারি, মানে বড় লোকদের রোগ, অত্যন্ত ব্যয়বহুল রোগ। তাই এ রোগে আক্রান্ত রোগীদের দুশ্চিন্তার শেষ থাকে না। তারা কিভাবে চিকিৎসা করাবেন, এত টাকা পাবেন কোথায়? তবে এই রোগের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশ ও ভারতে অনেকটা কম খরচে হচ্ছে, এটি অত্যন্ত সুখের খবর। আর এ বিষয়ে বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞের মুখ থেকেই আমরা অনেক আশার কথা শুনব। তো আর দেরি না করে হার্টের ভালভ সমস্যা নিয়ে আমরা আলোচনায় যেতে চাই। অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে এবং যে স্বাস্থ্যকতা অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের প্রোগ্রামে।
অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার, হার্টের তো নানা রকম রোগ আছে, এই যেমন ধরুন হার্টে ব্লক হওয়া, চর্বি জমে যাওয়া, এরকম অনেক রোগই আছে। তো আমরা এসব বিষয়ের দিকে যাব না, আমরা সুনির্দিষ্ট করে হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি এ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক, শুরুতেই আপনি যদি একটু বলেন হার্টের কয়টি ভালভ থাকে।
আমাদের হার্টে চারটি ভালভ থাকে।
জি অধ্যাপক প্রদীপ কর্মকার, এই যে ভালভগুলোর কথা বললেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালভ কোনটি?
এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভালভ, এটাকে আমরা বলি অ্যাওর্টিক ভালভ। এটা একটা জানা থাকে যে এটা ভালভ সিস্টেম, মানে এটা এদিক দিয়ে ব্লাড বেরোতে পারে কিন্তু আসতে পারে না, এটা একটা ভালভ লাইক মেকানিজম।
জি অধ্যাপক প্রদীপ কর্মকার, এই অ্যাওর্টিক ভালভের কাজ কি?
এই ভালভের মধ্যে দিয়ে আমাদের মূল হার্টের ভেন্টিকল থেকে রক্ত সারা শরীরে প্রবাহিত হয় এই ভালভ দিয়ে।
জি অধ্যাপক প্রদীপ কর্মকার, এই ভালভ নষ্ট হলে বা এর কার্যকারিতা হারালে কি হয়?
এই ভালভটা যদি কার্যকারিতা হারায় সাধারণত তখন এই যে আমাদের হার্ট যে পাম্প করে যে রক্ত সারা শরীরে সার্কুলেশন করে, এই সার্কুলেশন হতে পারে না। আমরা যে রোগটার কথা বলছি এটা হলো অ্যাওর্টিক স্টেনোসিস, মানে হলো ওই অ্যাওর্টিক ভালভটার যে রক্ত যাওয়ার জায়গাটা শুরু হয়ে যায়, আর মানে আমাদের হার্ট থেকে অ্যাডিকুয়েট রক্ত আমাদের সার্কুলেশনে আসতে পারে না। আলটিমেটলি যখনই এই রক্ত আমাদের সার্কুলেশনে আসতে পারে না,
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে হার্টের ভালভ সমস্যা নিয়ে বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিনের ডাক্তার অধ্যাপক প্রদীপ কুমার কর্মকারের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, মিউজিক বিরতির পর আবার আমরা সাক্ষাৎকারে চলে এলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাওর্টিক ভালভের কথা আপনি বলেছেন, যেটি নষ্ট হলে বা কাজ না করাই হচ্ছে ভালভ নষ্ট হওয়া, তো এই নষ্ট হলে কি কি লক্ষণ দেখা যায়? জি, তবে লক্ষণগুলো বলার আগে আপনি যদি অ্যাওর্টিক ভালভ নষ্ট হওয়ার কারণ একটু বুঝিয়ে বলেন।
সিম্পটমগুলো বলার আগে কি কারণ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, এর প্রধান এবং প্রথম কারণ হলো ডিজেনারেসিস, মানে হলো সাধারণত 60 বয়সে লোকজন এই রোগ আক্রান্ত, কারণ এই ভালভের মধ্যে অনেকগুলো পর্দা থাকে, অনেকগুলো দরজা থাকে, সাধারণত 3 দরজা থাকে। এই 3 দরজার মধ্যে ক্যালসিয়াম জমে যায়, এই ক্যালসিয়াম জমার কারণে হার্টের যে দরজা গুলা এগুলো মুভমেন্ট করতে পারে না এবং আলটিমেটলি ভালভের শুরু হয়ে যায়। এটা 1 কারণ। 2 কারণ আমরা বলি কনজেনিটাল বাইকাসিড অ্যাওর্টিক ভালভ, অর্থ হল জন্মগতভাবে এই অ্যাওর্টিক ভালভের সাধারণত 3 দরজা থাকার কথা, ওদের জন্ম থেকেই 3 দরজা থাকে এবং তাদের 2 দরজা থাকে, তাদের এই এই ভালভের ক্যালসিয়াম জমা খুব তাড়াতাড়ি জমে যায় এবং আলটিমেটলি তারা সিমটোমেটিক হয়ে যায়। এটা হলো কারণগুলো।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, হার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওর্টিক ভালভ নষ্ট হওয়ার কারণগুলো আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। তো আজ আর আমাদের হাতে সময় না থাকায় স্বাস্থ্য কথার আসর থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। তো অধ্যাপক প্রদীপ কুমার, স্বাস্থ্য কথার আজকের আসরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে।
আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আগামী সপ্তাহের আসরে হার্টের ভালভ নষ্ট হওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্বের আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন বলেই আশা করছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে আপনারা জানাবেন, আমরা বিশেষজ্ঞ এই চিকিৎসকের সাথে আলোচনা করব বিষয়টি নিয়ে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন ও বিশুদ্ধ পানি পান করবেন, একই সাথে পরিমিত পুষ্টিকর খাবার খাবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন এ প্রত্যাশা করে আজ এখানেই স্বাস্থ্য কথার আসর থেকে বিদায় চাইছি।
ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে বলেছি, ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি ঝোঁক প্রবণতার কারণে তরুণ তরুণীদের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাব জোরালো হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠতি বয়সী তরুণ তরুণীদের মধ্যে যেসব বিষয়ে কথাবার্তা হয় তার বেশিরভাগই যৌনতা সম্পর্কিত। উঠতি বয়সী ছেলেমেয়েরা অনেক সময়ই বাবা মায়ের অজান্তে রাত জেগে এ ধরনের বিষয় নিয়ে ব্যস্ত থাকে, যা মুসলিম সমাজে একেবারেই অগ্রহণযোগ্য। আজকের আসরে আমরা সংস্কৃতি ও আত্মপরিচয় গঠনের উপর ইন্টারনেটের প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের নেতিবাচক প্রভাব সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। অনেকেই মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি, হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরি, প্রতারণা এবং তরুণ তরুণীদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার মতো দৈনন্দিন কিছু বিষয়ের মধ্যেই এর প্রভাব সীমাবদ্ধ রয়েছে। ইন্টারনেট যে একটি সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তির আত্মপরিচয়কে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তা অনেকেই এখনও উপলব্ধি করতে পারেন না। কাজেই তরুণ প্রজন্ম ইন্টারনেটের মাধ্যমে এখন এমন এক জগতে প্রবেশ করছে যে জগৎ সম্পর্কে অনেক অভিভাবকেরই তেমন কোনো ধারণা নেই। নতুন এ জগৎকে অনেকেই সেকেন্ড লাইফ বা দ্বিতীয় জীবন হিসেবে অভিহিত করে থাকেন। এই দ্বিতীয় জীবনে প্রবেশের পর অনেকেই অবচেতনভাবেই বিভিন্ন ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হন, নিজেদের মধ্যে আত্মপরিচয় সংকটের সৃষ্টি হয়।
আমরা এর আগেও বলেছি, ভার্চুয়াল জগতের উপর অতি নির্ভরতা পরিবার কেন্দ্রিক জীবন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। পরিবারের সদস্যদের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুদেরকে বেশি আপন বলে মনে হচ্ছে অনেকের কাছে। তাদের কথায় জীবন গড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে তরুণ প্রজন্ম। টিনেজার বা কিশোর কিশোরীদের মধ্যেই ইন্টারনেটের প্রতি ঝোঁক প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, কিন্তু বাস্তবতা হল টিনেজ থেকেই ছেলেমেয়েদের মধ্যে আইডেন্টিটি বা আত্মপরিচয় গড়ে উঠতে শুরু করে। আর এই আত্মপরিচয় গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পরিবার। একটি ছেলে বা মেয়ে যখন নতুন পরিস্থিতি বা প্রশ্নের সম্মুখীন হয়, তখন তার পারিবারিক শিক্ষাটি প্রথম কাজে লাগে। অনস্বীকার্য বাস্তবতা হল পরিবারের সদস্যরা, বিশেষ করে বাবা মা ও ভাই বোনের শিক্ষা হয় অকৃত্রিম।
পরিবারের সদস্যরা যা শিক্ষা দেয় তা তার কল্যাণের জন্য। বাবা মা কখনোই সন্তানের ক্ষতি চান না, কিন্তু যখনই কেউ এর শিকড় ছেড়ে অন্য কোনো ভিত্তির উপর দাঁড়াতে চায়, তখন এই বড় নিয়ামতটি থেকে বঞ্চিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক অল্প বয়সী ছেলেমেয়েই অনেক সময় ধর্মের প্রয়োজনীয়তা ইস্যুতে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং অসহায় বোধ করে। পরিবার থেকে শুধু এটুকুই জানতে পারে যে তারা মুসলমান। কেন সে মুসলমান, কেনই বা এ ধর্ম অনুসরণের জরুরি, এসব প্রশ্নের সম্মুখীন হওয়াটা স্বাভাবিক। পরিবার থেকে এ বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়ার আগেই ধর্মবিরোধী চক্রের কবলে পড়লে অপূরণীয় ক্ষতির আশঙ্কা থেকে যায়।
ক
ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতে শিশু কিশোরদের নিয়ন্ত্রণহীন প্রবেশ এ আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শিশু কিশোররা সাধারণত ধর্মবিরোধী প্রচারণা বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে পারে না। পূর্ব প্রস্তুতি না থাকায় পাল্টা যুক্তি ও অবস্থান তুলে ধরতেও তারা ব্যর্থ হয়। এ ধরনের পরিস্থিতিতে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায়। কখনো কখনো তাদের কাছে নাস্তিকদের বক্তব্যকে বেশি যৌক্তিক বলে মনে হয় এবং তারা নাস্তিকদের দলে ফিরে যায়। এছাড়া অনেকের ধর্মীয় বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। এর ফলে সন্তানের সবচেয়ে মারাত্মক সর্বনাশ ঘটে যায় বাবা মায়ের অজান্তে।
একজন শিশু বা কিশোর তথ্য ও জ্ঞানের দিক থেকে পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এ ঘাটতি পূরণ করতে হবে বাবা মা ও শিক্ষকদের পক্ষ থেকে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে একদিকে যেমন পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশু কিশোরদেরকে যুগোপযোগী ধর্মশিক্ষা দিতে হবে, ঠিক তেমনি তাদেরকে কলুষিত পরিবেশ ও জগৎ থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে বাবা মাকে সন্তানের সাথে অনেক বেশি ভালো বন্ধু হতে হবে। বন্ধুত্বটা এমন হতে হবে যে সন্তানেরা যাতে বাবা মাকে সর্বোত্তম বন্ধু বলে মনে করে। শিশু কিশোররা সাধারণত খুবই অনুসন্ধিৎসু হয়। এই অনুসন্ধিৎসু মন যাতে নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মহা বিপদে পড়ে না যায়, সেদিকে অভিভাবকদেরই খেয়াল রাখতে হবে।
শিশু কিশোরদেরকে বোঝাতে হবে আমাদের একটা পরিচিতি রয়েছে, আমরা ধর্মের অনুসারী, তবে তাদেরকে জটিল প্রশ্নের মুখে ঠেলে দেয়া যাবে না। তাদের পক্ষ থেকে নানা প্রশ্ন আসা স্বাভাবিক, তবে যার যার বয়স ও মন মানসিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে তার ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে হবে। বাস্তবতা হল শিশু কিশোররা ওই বয়সে হয়তো সব কিছু উপলব্ধি করতে পারবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে তাদেরকে ধর্মের খুঁটিনাটি বিষয় বুঝতে হবে। প্রথম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রীকে যদি পঞ্চম শ্রেণীর গণিতের শিক্ষা দেয়া হয় তাহলে তা কখনোই সে বুঝতে পারবে না। পঞ্চম শ্রেণীর গণিত বুঝতে হলে তাকে আগের ক্লাসগুলো পার করে আসতে হবে। এসব দিক বিবেচনায় সচেতনতার সঙ্গে শিশুদেরকে দিক নির্দেশনা দিতে হবে। মানসিক পরিপক্কতা অর্জনের আগ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিশু কিশোরদের উপর নিয়ন্ত্রণ থাকা জরুরি।
শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শিশু ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 48 থেকে 53 নম্বর পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 48 ও 49 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِن كُنتُم مُؤْمِنِينَ।
মহান আল্লাহ ঈসাকে গ্রন্থ, বিজ্ঞান, তাওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছেন এবং বনী ইসরাইলদের কাছে তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। ঈসা তাদের বলেন, নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য নিদর্শন এনেছি। আমি কাদা দিয়ে একটা পাখির মূর্তি তৈরি করে তাতে ফু দেব, আর আল্লাহর ইচ্ছায় তা পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করব এবং আল্লাহর অনুমতিক্রমে মৃতকে জীবিত করব। তোমরা তোমাদের ঘরে যা খাও ও জমা করো, আমি তাও তোমাদের বলে দেব। তোমরা যদি বিশ্বাসী হও, তবে সত্য মেনে নেয়ার ব্যাপারে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।
গত কয়েকটি পর্বে আমরা বলেছিলাম, জন্মের পর হজরত ঈসা আলাইহিসসালাম মায়ের কোলে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন এবং তার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছেন। এই দুই আয়াতে তার আরও কয়েকটি বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হয়েছে। নবীরা সমাজের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করেন বলে তাদের মধ্যে জ্ঞান ও সচেতনতার মতো বিভিন্ন গুণাবলী থাকা জরুরি। তাই আল্লাহ নিজেই নবীদেরকে শিক্ষা দিয়ে থাকেন যাতে প্রথমত তাঁদের জ্ঞান ও প্রজ্ঞায় কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে এবং দ্বিতীয়ত তারা যেন মানুষের সাধনার মাধ্যমে অর্জিত সাধারণ জ্ঞান ছাড়াও অদৃশ্য জগতের, অতীতের ও ভবিষ্যতের জ্ঞানও লাভ করতে পারেন। অবশ্য নবীদের জন্য শুধু জ্ঞান থাকাই যথেষ্ট নয়, তাদের নবুয়তের ব্যাপারে মানুষের মনে যাতে বিন্দুমাত্র সন্দেহ না থাকে সেজন্যে তারা কিছু মোজেজা বা অলৌকিক শক্তিরও ক্ষমতা রাখেন। মোজেজা দেখার ফলে মানুষ সাধারণত নবীদের কথা শুনে ও তাদের নির্দেশ মেনে চলে।
হযরত ঈসা নবীর জন্মই ছিল এক মোজেজা। আল্লাহর ইচ্ছায় মারিয়াম সালামুল্লাহি আলাইহা কোনো স্বামী ছাড়াই ঈসা নবীকে জন্ম দেন এবং তিনি জন্মের পরে দোলনায় থেকে মানুষের সাথে কথা বলেছেন। কিন্তু এত সব মোজেজার পরও ঈসা আলাইহিসসালাম নবী হিসেবে বনী ইসরাইল জাতির কাছে গিয়ে তাদেরকে আরও কিছু মোজেজা দেখিয়েছিলেন যাতে তারা তাঁর উপর ইমান আনে। তিনি কাদা ও মাটি দিয়ে জীবন্ত পাখি সৃষ্টি করা ছাড়াও কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, জীবিত করেছেন মৃতকে এবং জীবিতদের ঘরে কি ঘটছে তাও বলে দিতেন। এসবই হতো আল্লাহর ইচ্ছায়, কারণ কোনো কিছু সৃষ্টি করা ও অদৃশ্যের খবর রাখা একমাত্র আল্লাহরই গুণ।
কিন্তু আল্লাহ চাইলে যে কেউ এসব কাজ করতে পারে। হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই এই নবীর বিশেষ ধরনের জন্ম ও তার ঐসব মুজিজা দেখে তাকে অতি মানব বা আল্লাহর পুত্র বলে ভুল ধারণা করেছে। আসলে তিনি আল্লাহর পুত্র নন, তিনি মারিয়াম সালামুল্লাহি আলাইহার পুত্র। তার মাধ্যমে যা কিছু ঘটেছে সেসব তার ক্ষমতা ছিল না, সেসব ছিল আল্লাহরই ক্ষমতা। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহর প্রেরিত নবী ও আউলিয়ারা আল্লাহর শক্তি ও ইচ্ছার মাধ্যমে সৃষ্টি জগৎ ও প্রকৃতির উপর কর্তৃত্ব করতে পারেন এবং এসব ক্ষেত্রে পরিবর্তন ঘটাতে পারেন। দ্বিতীয়ত, যদি আল্লাহর সৎ বান্দারা পৃথিবীতে মৃত মানুষকে জীবিত করতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর পক্ষে পুনরায় মানুষকে জাগিয়ে তোলা মোটেই কঠিন কাজ নয়। তৃতীয়ত, আল্লাহর ঘনিষ্ঠ ব্যক্তি বা আউলিয়াদের ব্যাপারে অতিরঞ্জিত কোনো ধারণা রাখা ঠিক নয়। তারা মানুষের ঊর্ধ্বে অতি মানব বা আল্লাহর কাছাকাছি জাতীয় কেউ নন। এ ধরনের ধারণা তাওহীদ তথা একত্ববাদের বিরোধী।
এবারে সূরা আলে ইমরানের ৫০ ও ৫১ নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ
ঈসা বললেন, আমার পূর্বে যে তাওরাত এসেছে আমি তার সত্যতার সাক্ষ্য দিচ্ছি, এবং তোমাদের জন্য অতীতে হারাম করা হয়েছে এমন অনেক কিছুকে আমি হালাল বা বৈধ করব, আর আমি তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য নিদর্শন এনেছি, তাই আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো, নিশ্চয়ই আল্লাহ আমার এবং তোমাদের প্রতিপালক, সুতরাং আল্লাহর ইবাদত করো, এটাই সরল পথ।
হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী এবং তিনি তাদের জন্য ঐশী গ্রন্থ তাওরাত এনেছিলেন। এই আয়াতে হযরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের বলছেন, সেই মুসা নবীর খোদাই আমাকে পাঠিয়েছেন এবং আমি মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ ঐশী গ্রন্থ তাওরাতকে সত্যিকারের ঐশী গ্রন্থ বলে স্বীকৃতি দিচ্ছি। তোমাদের পাপের শাস্তি হিসেবে তাওরাতে উল্লেখিত কিছু নিষেধাজ্ঞাকে আমি তুলে নিচ্ছি, তবে শর্ত হল তোমরা আল্লাহকে ভয় করবে এবং আমার ধর্ম তথা ঐশী ধর্মকে মেনে চলবে। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম নিজেকে আল্লাহর বান্দা হিসেবে উল্লেখ করে বলেন, আল্লাহ আমার ও তোমাদের প্রতিপালক, আর তাই আমাদের সবারই উচিত আল্লাহর দাসত্ব করা এবং তার নির্দেশিত পথে চলা, কারণ এ পথই সরল ও মধ্যম পথ।
এ আয়াতের শিক্ষণীয় দিকটি হল, প্রথমত আল্লাহর নবীগণ একে অপরকে মানেন ও স্বীকার করেন। প্রত্যেক নবী তাঁর পূর্ববর্তী ধর্মগ্রন্থ ও নবীকে সত্য বলে ঘোষণা করেছেন। দ্বিতীয়ত, নবীদেরকে পাঠানোর বিষয়টি একটি ঐশী বা খোদাই প্রক্রিয়া। ইতিহাসের দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো নির্দিষ্ট গোত্রে বা সময়ের মধ্যে এই প্রক্রিয়া সীমিত ছিল না। এবারে সূরা আলে ইমরানের ৫২ ও ৫৩ নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين।
যখন ঈসা আলাইহিস সালাম তাদের অবিশ্বাস উপলব্ধি করলেন, তখন তিনি বললেন, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী? তার শিষ্যরা বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহতে বিশ্বাস এনেছি, আপনি সাক্ষী থাকুন, আমরা আত্মসমর্পণকারী। হে আমাদের প্রতিপালক, আপনি যা অবতীর্ণ করেছেন তাতে আমরা বিশ্বাস করেছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করেছি, সুতরাং আমাদেরকে ঈসা আলাইহিসসালামের নবুয়তের প্রতি সাক্ষ্যদানকারীদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করুন।
হযরত ঈসা আলাইহিসসালামের সাথে সম্পর্কিত অনেক অলৌকিক নিদর্শন দেখা সত্ত্বেও বনি ইসরায়েলের অধিকাংশ মানুষই ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনেনি, বরং তারা ঈসা নবীকে প্রত্যাখ্যান করেছে। বনি ইসরায়েলের হাতে গোনা কয়েকজন মানুষ তার উপর ঈমান আনে। পবিত্র কোরআনে তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। হাওয়ারি শব্দের অর্থ হল বিচ্যুতির পথ ত্যাগকারী এবং সত্য পথের অনুসারী। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, মুমিন ও ধর্ম বিশ্বাসীদের পরিচয় জেনে তাদেরকে সঙ্গবদ্ধ করা ধর্মীয় নেতাদের অন্যতম দায়িত্ব। দ্বিতীয়ত, নবীরা জনগণকে আল্লাহর জন্য সাথে চান,
নিজের জন্য নয়। এজন্যই হজরত ঈসা আলাইহিসাল্লাম বলেছেন, কে আল্লাহর পথে সাহায্যকারী হবে। তৃতীয়ত, ইমান বা বিশ্বাসের পরবর্তী ধাপ হল আল্লাহ ও তার নবীর বিধানের অনুসরণ করা, আর এটাই হল আল্লাহর কাছে আত্মসমর্পণ। আমরা যেন আল্লাহ এবং তার নবীর আদর্শ অনুযায়ী সরল সঠিক পথে অটল থাকতে পারি, এই দোয়া রেখে গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা বলেছিলাম, ইরানে মাথাল ছাড়া আরেকটি ধারা ছিল মাসাল বা প্রবাদ নামে, এবং সেই ধারারই একটি গল্প আমরা শুনিয়েছিলাম গত আসরে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সে কথা। আজকের আসরেও আমরা একই ধারার আরেকটি গল্প শোনাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
কিসে আনন্দ যেখানে অন্তর খুশি, ঠিক না? হ্যাঁ, ঠিক তাই। শুনুন তাহলে, এক বৃদ্ধা মার এক ছেলে ছিল। একেবারে দিনহীন অবস্থা ছিল তাদের। একদিন ছেলেটা মাকে বলল, এখানে তো কাজটাজ নেই, আমি বরং অন্য কোনো শহরে চলে যাই, হয়তো কাজ মিলতেও পারে, কাজকর্ম করে পয়সাপাতি কিছু হাতে এলে ফিরে আসব। মা নিরুপায় হয়ে ছেলেকে আল্লাহর হাওলায় যেতে দিল, সঙ্গে দিল তাঁর সঞ্চিত সর্বশেষ মুদ্রাটি, আর কিছু পানি আর রুটি। ছেলে যেতে যেতে পথে পড়ল একটা বাজার। ওই বাজারে এক দরবেশের সাথে তার দেখা। দরবেশ চিৎকার করে বলছিল, কেউ কি নেই একটি মুদ্রার বিনিময়ে আমার জীবনের অভিজ্ঞতা কিনে নেয়? কেউই দরবেশের কথা কানে তুলল না।
ছেলেটি মনে মনে বলল, আমার তো কিছুই নেই, যে মুদ্রাটি আছে সেটা বরং এই দরবেশকেই দিয়ে দেই, আল্লাহ ভরসা, আল্লাহই রিজিকদাতা। ছেলেটি তার একমাত্র সম্বল মুদ্রাটি দরবেশকে দিয়ে বলল, এবার বলো তোমার জীবনের কথা। দরবেশ বলল, কেউ তার অবস্থানে থেকে তুষ্ট নয়, সবাই ভাবে অন্যজনের পর্যায়ে গেলেই সুখ মিলবে, কিন্তু আমার মনে হয় মানুষের মন যেখানে তুষ্ট সেখানেই সুখ, স্থান কিংবা কাল নয়, তুষ্টিটাই আসল। ছেলেটা দরবেশের কথা শুনে আবার রওনা হয়ে গেল। যেতে যেতে পৌঁছাল এক প্রান্তরে। সেখানে গিয়ে দেখল বহু মানুষ একটা কূপের চারপাশ ঘিরে আছে। সে জানতে চাইল ব্যাপারটা কি। ওরা জানালো,
আমাদের কাফেলা এই কূপ থেকে পানি তোলার আশায় এখানে এসেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে এখন সবাই তৃষ্ণায় কাতর। আমাদের সাথে ঘোড়া, গাধা, গরু, ভেড়াগুলো আছে। পানির জন্যে দড়ি বাঁধা বালতি ফেলেছি কূপের ভেতর, কিন্তু বালতিগুলো সবই গায়েব হয়ে গেল। ওই বালতি তোলার জন্যে একজনকে কূপে পাঠালাম, তারও খবর নেই, জানি না কূপের ভেতর কি আছে। একথা শুনে ছেলেটা মনে মনে বলল, এই তো সুযোগ পয়সাওয়ালা ব্যবসায়ীদেরকে নিজের যোগ্যতা দেখানোর, তাহলে হয়তো এই কাফেলায় একটা কাজ মিলেও যেতে পারে। কাফেলার দিকে ফিরে বলল, অনুমতি দিলে আমি গিয়ে দেখি কূপের ভেতর কি আছে। কাফেলার কারো তো আর সেই সাহস ছিল না, সবাই রাজি হয়ে গেল।
ছেলেটা কোমরে ভালো করে দড়ি বেঁধে নিল এবং কূপে ঝাঁপ দিল। যুবক কূপের দেয়ালে লেগে আস্তে আস্তে নিচে গেল পানি পর্যন্ত। ভেবেছিল পানিতে ডুব দিয়ে বালতিগুলো খুঁজবে, এমন সময় বিশাল দেহি কালো একটা দৈত্য উঠে এলো পানির ভেতর থেকে। ছেলেটা রীতিমতো ভয় পেয়ে গেল। দৈত্যকে সে সালাম করল। দৈত্য বিকট হাসি দিয়ে বলল, সালাম সালামতি আনে, তুই তো দেখছি আদব কায়দা জানিস। তোকে একটা প্রশ্ন করব, যদি সঠিক জবাব দিতে পারিস তাহলে তোকে ফিরে যেতে দেব এবং কূপ থেকে পানিও তুলতে দেব। আর যদি উল্টা পাল্টা জবাব দিস তবে তোকেও আগের জনের মতোই কূপের অন্ধকারে আটকে রাখব।
ছেলেটা কি আর করবে, অগত্যা মানতেই হল। দত্তকে বলল, ঠিক আছে, প্রশ্নটা কি বলো? দত্ত বলল, কোথায় সুখ বা কোথায় আনন্দ থাকে? দরবেশের কথা ছেলেটার মনে পড়ে গেল। বলল, মন যেখানে খুশি থাকে তা যে কোনো স্থানেই হোক না কেন। দৈত্য ভীষণ খুশি হল। বলল,
তুই তো দেখছি বেশ অভিজ্ঞ এবং জ্ঞানী রে, তোর আগে যারা এই কূপে এসেছিল তারা বলেছিল ভূপৃষ্ঠের বাঘ বাগি চাই, অথচ আমি তো এখানে এই অন্ধকার কূপেই থাকি, এখানেই আমার আনন্দ। এই যা বলতে গেলো নিয়ে যা, তিনটা আনারও দিলাম তোকে, ঘরে যাবার আগ পর্যন্ত এগুলো নিয়ে কারো সাথে আলাপ করবি না, বুঝলি? হা হা
হা। বুড়ির যুবক ছেলেটা দৈত্যকে ধন্যবাদ জানালো। তারপর পানির ভেতর থেকে বালতিগুলো তুলে পানি ভর্তি করে নিল, এরপর পাঠিয়ে দিল উপরে, নিজেও কূপের ভেতর থেকে উপরে উঠে এলো। সবাই তো তখন কৌতূহল হয়ে উঠল, কি হলো কূপের ভেতরের ঘটনা, কেন বালতিগুলো আটকে পড়েছিল, সে কিভাবে উঠে এলো ইত্যাদি। যুবক ধীরে ধীরে কূপের ভেতরের ঘটনা খুলে বলল কাফেলার কাছে, তবে আনার সম্পর্কে কোনো কথা বলল না। কাফেলার লোকজন যুবককে ধন্যবাদ জানাল। যুবক ফিরে গেল নিজের শহরে। শহরে পৌঁছার পর কাফেলার লোকজন তাকে একটা গরু আর একটা দুম্বা উপহার দিয়ে বলল, এই আমরা কিছুদিন তোমার শহরে আছি, ফিরে যাবার সময় তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো এবং কাজ করতে পারো। ছেলেটা খুশি মনে কাফেলার সঙ্গে খোদাহাফিজি করে বাসায় ফিরে গেল।
বাসায় যেতেই মা ছেলেকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেল। বলল, খুব ভালো হয়েছে এসেছিস, কিন্তু এত তাড়াতাড়ি ফিরে আসবি ভাবিনি, ভালোই হলো। ছেলে বলল, মা, মা গো, আল্লাহ আমাকে সাহায্য করেছে মা। এই অল্প সময়ের মধ্যেই আল্লাহর সাহায্যে একটা গরু এবং একটা দুম্বা পেলাম। কয়েকদিন পর কাফেলার সাথে সফরে যাওয়ারও সুযোগ পাবো, তাদের সাথে কাজ করার জন্য বলেছে আমাকে মা। রাতের বেলা মা ছেলে একসাথে খাবার খেলো। মা ভীষণ ক্লান্ত ছিলেন, তাই ঘুমিয়ে পড়লেন তাড়াতাড়ি। এই ফাঁকে ছেলে তার পকেট থেকে একটি আনার বের করল এবং দুই টুকরো করে ফেলল। আনারটার ভেতরের দানাগুলো হীরার দুতির মতোই জলজল করে উঠল। ছেলে ভীষণ খুশি হয়ে গেল, ধরে দেখল আসলেই হীরা। সে আর গেল না কাফেলার সাথে কাজ করতে।
কয়েকটা হীরার টুকরা নিয়ে সে গেল বাজারে, সেগুলো বিক্রি করে একটা দোকান কিনল, কিছু পুঁজিও বানাল, তারপর শুরু করল ব্যবসা বাণিজ্যের কাজ। সেই থেকে মানুষ যেখানেই বাস করুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, আয় উপার্জন যত কমই থাকুক না কেন, যত কষ্টেই কাটাক না কেন, তবু যদি সুখে শান্তিতে থাকে তাহলে এই প্রবাদটি উচ্চারণ করে, সুখ কোথায় অন্তর খুশি যেথায়।
তো শ্রোতা বন্ধুরা, বিরাট একটি গল্পের ভেতর যে প্রবাদটির জন্ম হল সেই প্রবাদটি থেকে সবাই শিক্ষা নেবেন, এই প্রত্যাশায় পরিসমাপ্তি টানছি আজকের আসরের। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বৌদ্ধ বর্ণবাদের শিকার রোহিঙ্গা মুসলমান। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক বিশেষ আলোচনার প্রথম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হুসেন।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মিয়ানমারের আরাকান বা রাখাইন প্রদেশের মুসলমানদের বিতাড়িত ও নির্মূল করার লক্ষ্যে তাদের উপর আবারও ব্যাপক হত্যাযজ্ঞ আর নানা নির্যাতনে মেতে উঠেছে দেশটির উগ্র বৌদ্ধ ও সশস্ত্র বাহিনী। বৌদ্ধদের দাবি, তাদের ধর্ম ছিল সবসময় শান্তিকামী এবং অহিংস, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা এই ধর্মের মূল নীতির বিরোধী। অন্যদিকে ইসলামও শান্তি, দয়া ও সহিষ্ণুতার ধর্ম। তাই শত শত বছর ধরে মিয়ানমারের বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থান আর সম্প্রীতি ছিল প্রবাদতুল্য। এ অঞ্চলে বৌদ্ধ আর মুসলমানদের পরস্পরের প্রথা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধের নানা দৃষ্টান্তের কথা লেখা আছে ইতিহাসে।
মিয়ানমারের জনসংখ্যা প্রায় 6 কোটি। দেশটির মোট জনসংখ্যার 8-12% মুসলমান। বেশিরভাগ মুসলমান রয়েছেন পশ্চিম মিয়ানমারের রাখাইন প্রদেশে। ইসলাম এ অঞ্চলে প্রবেশ করেছে হিজরি প্রথম শতকেই। মুসলিম ব্যবসায়ীরা চীন সফরে যেতেন পশ্চিম মিয়ানমার ও আরাকান অঞ্চল দিয়ে। ফলে গোটা মিয়ানমারের মধ্যে উর্বর ও প্রশস্ত আরাকানেই গড়ে ওঠে প্রথম মুসলিম জনপদ। এ অঞ্চলে গড়ে উঠেছিল স্বায়ত্তশাসিত মুসলিম রাজ্য। মিয়ানমারের উগ্র ও বর্ণবাদী বৌদ্ধরা রোহিঙ্গাদের বাঙালি এবং মোহাজির বলে অপবাদ দিয়ে আসছে। একই অজুহাতে সাম্প্রতিক যুগে তারা রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দিচ্ছে না। মিয়ানমারে 1962 সালের সেনা অভ্যুত্থান ও সেনাশাসনের পর থেকে মুসলমানদের উপর চাপ জোরদার করে উগ্র বৌদ্ধরা।
মিয়ানমারের উগ্র বৌদ্ধ গোষ্ঠীগুলো বলছে, বৌদ্ধ ধর্মের অহিংসতা ও শান্তিকামিতার সুযোগে মুসলমানরা এ অঞ্চলে কর্তৃত্ব বিস্তার করেছে এবং করেছে লুটতরাজ। বৌদ্ধ ভিক্ষু সমিতি ও ইয়াঙ্গুনের জাতীয়তাবাদী ভিক্ষু গোষ্ঠী সহ বেশ কয়েকটি উগ্র আর ধর্মান্ধ বৌদ্ধ গোষ্ঠী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণা চালাচ্ছে। এইসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সহিংস গোষ্ঠীর নাম 969। এই গোষ্ঠী মুসলমানদেরকে মিয়ানমারের বৌদ্ধদের ক্ষমতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে প্রচার করছে।
উগ্রবৌদ্ধ গোষ্ঠী 969-এর নেতা অসীন ভিরাতু প্রায় 50 বছর বয়স্ক একজন বৌদ্ধ ভিক্ষু। তাকে রোহিঙ্গা মুসলিম দলনের প্রধান উস্কানিদাতা বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে 9 দফা বৈরাগ্যবাদ, 6 দফা শিক্ষা ও গৌতম বুদ্ধের 9টি শিক্ষার প্রতীকীধারী গ্রুপের নেতা হিসেবে ভিরাতুকে মিয়ানমারের সব বৌদ্ধরা শ্রদ্ধা করেন। অনেক উগ্র বৌদ্ধ ভিক্ষুকে নিজের কাছে টানতে পেরেছেন ভিরাতু। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর তথা মান্দালয় শহরের মাসউইন মন্দিরের এই ভিক্ষু মিয়ানমারের সব সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে, বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের অশিক্ষিত আর অজ্ঞ বৌদ্ধদের মধ্যে বিষাক্ত নানা ধারণা ও ঘৃণা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। এমনকি শ্রীলঙ্কার বৌদ্ধদের মধ্যেও ছড়িয়ে পড়ছে ভিরাতুর প্রচারিত ইসলাম বিদ্বেষী নানা ধারণা।
ভিরাতুর উগ্র বৌদ্ধ গোষ্ঠীর মতো শ্রীলঙ্কার উগ্র বৌদ্ধদের মধ্যেও সক্রিয় রয়েছে বিবিএস বা বোদুবালা সেনা নামের একটি ধর্মান্ধ গোষ্ঠী। এই গোষ্ঠীর প্রধান মুসলমানদেরকে উগ্রবাদী ও হিংস্র বলে অভিযোগ করছেন। তিনি মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধদের একটি আন্তর্জাতিক জোট গঠনের দাবি জানাচ্ছেন। শ্রীলঙ্কায় মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়। তারা সিংহলি ও তামিলদের নানা দ্বন্দ্ব আর যুদ্ধের বলি হয়েছেন নানা সময়ে। অথচ উগ্র বৌদ্ধ ভিক্ষুরা বলছেন, শ্রীলঙ্কার মুসলমানরা বেশি সন্তান জন্ম দিয়ে এই দেশটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। মিয়ানমারের অসীন ভিরাতুও একই ধরনের কথা বলে আসছেন। অনেকেই তাকে মিয়ানমারের বিন লাদেন বলে অভিহিত করছেন। ভিরাতোকে তার সমালোচক ও বিরোধীরা নব্য নাৎসি বলেও অভিহিত করছেন। বেশি সন্তান জন্ম দিয়ে মিয়ানমারের মুসলমানরা দেশটির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ে পরিণত হতে চায় বলে তিনি দাবি করে আসছেন। মুসলমানদের সঙ্গে লেনদেন না করতে ও তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা না করতে নিজ অনুসারীদের পরামর্শ দিয়ে থাকেন ভিরাতো। তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতেও উস্কানি দিয়ে আসছেন।
ভিরাতো দাবি করছেন যে রোহিঙ্গা মুসলমানরা তাদের চাকরি আর আয় উপার্জনের সুবাদে দিনকে দিন শক্তিশালী হচ্ছে, তাই তারা মিয়ানমারের বৌদ্ধ এবং আশপাশের দেশগুলোর জন্য বিপজ্জনক ও শক্তিশালী শত্রু। তার মতে মুসলমানরা বৌদ্ধদের সব সম্পদের উপর ক্রমেই থাবা বিস্তার করছে, অথচ মিয়ানমারের বেশিরভাগ ভিক্ষু ও জনগণ ভিরাতোর এইসব দাবি ও চিন্তাধারার বিরোধী। বরং তারা মুসলমানদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী, কিন্তু উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 এর সন্ত্রাসী হামলার ভয়ে তারা সোচ্চার হতে পারছেন না। উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 প্রথমে মুসলমানদের বয়কট করার বা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলতো, কিন্তু এখন তারা মুসলমানদেরকে মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। আর তাই উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 মুসলমানদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। এই গোষ্ঠী প্রায়ই মিয়ানমারের মুসলমানদের ব্যাপারে এ গুজব ছড়ায় যে তারা বৌদ্ধ নারীদের ধর্ষণ করেছে, আর এসব অপবাদ দিয়ে উগ্র বৌদ্ধরা বর্ণবাদী নীতি বাস্তবায়ন করছে। ওরা এ জাতীয় অপবাদ দিয়ে এ পর্যন্ত বহু রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে এবং তাদের ঘরবাড়ি ও কর্মস্থল পুড়িয়ে দিয়েছে।
মিয়ানমারের অসীন ভিরাতো এই দেশটিকে কেবল বৌদ্ধ অধ্যুষিত দেশে পরিণত করতে চান এবং বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলগুলোর নানা ক্ষেত্রে বৌদ্ধদেরকে একক কর্তৃত্বের অধিকারী করতে চান। আর তাই তিনি বৌদ্ধ উপাসনালয় বা মঠগুলোতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রায় বিদ্বেষ ছড়ানোর শিক্ষা দিচ্ছেন। তিনি এসব শিক্ষায় বলছেন যে মিয়ানমারের জনগণ যদি শান্তি ও স্থিতিশীলতা চায় তাহলে তাদেরকে অবশ্যই মুসলমানদের থেকে পৃথকভাবে জীবনযাপন করতে হবে। মুসলিম বিদ্বেষী চিন্তাধারা ছড়ানোর দায়ে 2003 সালে অসীন ভিরাতোকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 7 বছর পর সাধারণ ক্ষমার সরকারি ঘোষণার কারণে ভিরাতো কারাগার থেকে মুক্তি পান। বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বলছেন, বৌদ্ধদের মধ্যে স্বদেশকামিতা কম এবং বৌদ্ধ ভিক্ষুরা দরকারের চেয়েও খুব বেশি সহিষ্ণু।
2012 সালে মিয়ানমারের অসীন ভিরাতো নেতৃত্বাধীন উগ্র বৌদ্ধ গোষ্ঠী 9/6/9 মুসলমানদের উপর পরিকল্পিত হত্যাযজ্ঞ বা গণহত্যা শুরু করে। তারা অনেক রোহিঙ্গা মুসলমানের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এ সময় মিয়ানমারের তৎকালীন প্রেসিডেন্ট থিউন সিয়েন ও সশস্ত্র বাহিনীও উগ্র বৌদ্ধদের সহায়তা দেয়, ফলে অসীন ভিরাতোর শক্তি ও মুসলিম বিরোধী সহিংসতা দিনকে দিন বাড়তে থাকে। তো শ্রোতা বন্ধুরা, রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանգակեն բարեկամներ, բարի երեկո մեր շատ սիրելի մշտականուն կնդիր։ Իրանի իսլամական հանրապետության հայերեն ձայնի ծառայությունն է ուղեղ եթերում ողջունում ձեզ ցանկանում առողջություն, խաղաղություն և ջերմություն։ Մայրաքաղաք Թեհրանում ժամը 18:55 րոպե։ Թվականիս նոյեմբերի 19-ն է, իրանական օրացույցում 1404 թիվն է, աբան ամսի 28-ը։ Ձեզ ենք ներկայացնում չորեքշաբթի երեկոյան ռադիոհաղորդումների ծրագրացանկը։ Ինչպես ամեն օր այս ժամին, միասին կլսենք մի գեղեցիկ երգ, ժամը 19:00-ին ուղիղ ռադիոյեթերում կհաղորդենք լուրեր, որից հետո ձեր ուշադրությանը կանձնենք։